চল্লিশতম পদ, সংখ্যা নয়ের গুপ্ত ইতিহাস, শক্তি, মহিমা এবং ভোগান্তি। পিতর পনিয়মে কৈশোরিয়া ফিলিপ্পি আছেন, যা সেই সময়ের মাত্র ৬ বা ৮ দিন পূর্বে, যখন পিতর, জোহন ও জাকব এই তিনজন যিশুর সঙ্গে একান্তে গিয়েছিলেন, সেই তিনবারের মধ্যম ঘটনাটি সংঘটিত হয়। প্রথমটি ছিল জাইরের ১২ বছর বয়সী কন্যার পুনরুত্থানের সময় তার শক্তির প্রকাশ, দ্বিতীয়টি ছিল রূপান্তরের পর্বতে তার মহিমার প্রকাশ, এবং তৃতীয়টি ছিল গেতসিমানি তার ভোগান্তির প্রকাশ। একাদশ অধ্যায়ে পনিয়মে পিতরকে ষোড়শ পদের ক্রুশের ঠিক পূর্বক্ষণে অবস্থানরত দেখা যায়। পর্বতটি ছিল এই তিন শিষ্যের তিনটি বিশেষ একান্ত যাত্রার মধ্যবিন্দু। পর্বতে স্বর্গীয় পিতাও তিনবারের মধ্যে দ্বিতীয়বার কথা বলেছিলেন। পিতা কথা বলেছিলেন বাপ্তিস্মের সময়, পর্বতে এবং তারপর ক্রুশের ঠিক পূর্বে। পিতর দুইবার তিনটি নির্দিষ্ট ঘটনার মধ্যবিন্দুতে অবস্থান করছেন। তিনি আবার মথির ১১ থেকে ২২ অধ্যায় পর্যন্ত অংশেরও মধ্যবিন্দু।
গাধা বিজয়োৎসবময় প্রবেশের পূর্বে পর্বতটি এসেছিল, সেই প্রবেশের সূচনা হয়েছিল গাধাটিকে খুলে দেওয়ার মাধ্যমে, যাতে সে নিবেদনকে জেরুজালেমে বহন করে নিয়ে যায়। যেমন আব্রাহামের গাধা মরিয়ায় নিবেদনের জন্য কাঠ বহন করেছিল, যা ছিল জেরুজালেমে মন্দিরের প্রাচীন স্থান। লেবীয় পুস্তক ২৩ ধারাবাহিকতায় সিংহাধ্বনির উৎসব গাধাটিকে খুলে দেওয়ার বিষয়টিকে চিহ্নিত করে। অতএব রূপান্তরের পর্বতের অভিজ্ঞতা বিজয়োৎসবময় প্রবেশের পূর্বে সংঘটিত হয়েছিল, এবং এভাবে পিতরকে লেবীয় পুস্তক ২৩ সেই ৩০ দিনের ইতিহাসে স্থাপন করে, যা পেন্টেকোস্টীয় ঋতুর সঙ্গে সুষমভাবে সামঞ্জস্যপূর্ণ। সেই ৩০ দিনের মধ্যে প্রার্থীদের ওপর মন্দির মধ্যবর্তী পরীক্ষা আরোপিত হয়, যাতে তারা ৮০ জন বীরযোদ্ধা যাজকদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। পবিত্র স্থানে রাজা উজ্জিয়ের বিদ্রোহের সাক্ষ্যে সেই ৮০ যাজককে বীরযোদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। অতএব এটি ইঙ্গিত করে যে এমন যাজকরাও ছিলেন যারা এতে অংশগ্রহণ করেনি।
আর যাজক অজরিয়াহ তার পশ্চাতে ভিতরে প্রবেশ করলেন, এবং তার সঙ্গে সদাপ্রভুর ৮০ জন যাজক ছিলেন, যারা পরাক্রমশালী পুরুষ ছিলেন। আর তারা রাজা উজ্জিয়ার মোকাবিলা করে তাকে বলল, উজ্জিয়া, সদাপ্রভুর উদ্দেশ্যে ধূপ জ্বালানো তোমার কাজ নয়, বরং হারুনের সন্তান যাজকদের কাজ, যারা ধূপ জ্বালানোর জন্য পবিত্রীকৃত হয়েছে। পবিত্র স্থান থেকে বেরিয়ে যাও, কারণ তুমি অপরাধ করেছ, আর এ বিষয়ে সদাপ্রভু ঈশ্বরের পক্ষ থেকে তোমার কোনো সম্মান হবে না। ২ বংশাবলী ২৬ ১৭-১৮।
বীর্যবান যাজকেরা তারাই যারা মেষ শাবক যেদিকেই যান সেদিকেই তাকে অনুসরণ করে।
এরা সেই সকল যারা নারীদের সঙ্গে নিজেদের কলুষিত করেনি, কারণ তারা কুমার। এরা সেই সকল যারা মেষ শাবক যেখানেই যান তার অনুসরণ করে। এদের মানুষদের মধ্য থেকে মুক্ত করা হয়েছে, যেন ঈশ্বর ও মেষ শাবকের উদ্দেশ্যে প্রথম ফল হয়। প্রকাশিত বাক্য ১৪০০৪।
যিহুদা গোত্রের সিংহ তার লোকদের পরম পবিত্র স্থানে নিয়ে যান এবং তাদের দ্বারা চুক্তির সিন্ধুকের দিকে দৃষ্টি নিবদ্ধ করান, এবং সেই মহাযাজককে বিবেচনা করান যিনি সেখানে পাপ মোচনের তার চূড়ান্ত কর্মে পরিচর্যা করছেন। পিতর ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে পুনরুত্থিত হয়েছিলেন, এবং তারপর ভবিষ্যৎবাণীর বহিঃস্থ দর্শন প্রতিষ্ঠায় রোমের ভূমিকাকে কেন্দ্র করে ভিত্তিগত পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এরপর মন্দির সম্পর্কিত দ্বিতীয় পরীক্ষা পিতরের কাছে উপস্থিত হল, এবং সেখানেই অভ্যন্তরীণ রেখার দর্শন দানিয়েল ১০ অধ্যায়ের দর্পণ দর্শনে উপস্থাপিত হয়েছে।
পিতর ১৮ জুলাই ২০২০ তারিখে তার প্রভুকে অস্বীকার করেছিলেন, এবং তিনি তা তিনবার করেছিলেন।
পিতর প্রকাশ্যে তিনবার তার প্রভুকে অস্বীকার করেছিলেন, এবং যিশু তিনবার তার কাছ থেকে তার প্রেম ও বিশ্বস্ততার আশ্বাস গ্রহণ করলেন। সেই তীক্ষ্ণ প্রশ্নটি এমনভাবে তার ওপর প্রয়োগ করলেন যেন তা তার আহত হৃদয়ে বিদ্ধ একটি কাঁটাযুক্ত তীর। সমবেত শিষ্যদের সামনে যিশু পিতরের অনুতাপের গভীরতা প্রকাশ করলেন এবং দেখালেন এক সময়ের গর্বকারী সেই শিষ্য কত সম্পূর্ণরূপে নম্র হয়েছিলেন। দ্য ডিজায়ার অফ এজেস ৮১২।
পিতর দুই শ্রেণীর উপাসকদের প্রতিনিধিত্ব করতেন।
ফরিসি ও করগ্রাহকের দ্বারা প্রতিনিধিত্বকৃত প্রত্যেক শ্রেণীর জন্য প্রেরিত পিতরের ইতিহাসে একটি শিক্ষা রয়েছে। শিষ্যত্বের প্রারম্ভে পিতর নিজেকে শক্তিশালী মনে করতেন। ফরিসির ন্যায় নিজের মূল্যায়নে তিনি মনে করতেন যে তিনি অন্য মানুষের মতো নন। যখন খ্রিস্ট
তার বিশ্বাসঘাতকতার পূর্ব রাত্রিতে তার শিষ্যদের পূর্বেই সতর্ক করে বললেন, আজ রাত্রে তোমরা সকলেই আমার কারণে বিচলিত হবে। তখন পিতর আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করলেন, যদিও সকলে বিচলিত হয় তবুও আমি হব না। মার্ক ১৪:২৭-৩০। পিতর নিজের বিপদ সম্বন্ধে অবগত ছিলেন না, আত্মবিশ্বাস তাকে বিভ্রান্ত করেছিল। তিনি মনে করেছিলেন যে তিনি প্রলোভন প্রতিহত করতে সক্ষম, কিন্তু অতি অল্প কয়েক ঘণ্টার মধ্যেই পরীক্ষা এসে উপস্থিত হল এবং অভিশাপ ও শপথ সহ তিনি তার প্রভুকে অস্বীকার করলেন। ক্রাইস্টস অবজেক্ট লেসেন্স ১৫২।
করগ্রাহী ব্যক্তি ধার্মিক গণ্য হয়ে নিজ গৃহে ফিরে গেল।
ফারিসি ও করগ্রাহী সেই দুই বৃহৎ শ্রেণীর প্রতিনিধিত্ব করে, যাদের মধ্যে ঈশ্বরের উপাসনা করতে আগতেরা বিভক্ত। তাদের প্রথম দুই প্রতিনিধি দেখা যায় সেই প্রথম দুই সন্তানেই, যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল। ক্রাইস্টস অবজেক্ট লেসেন্স ১৫২।
আবেল ও কর সংগ্রাহক বিশ্বাসের দ্বারা ধার্মিক গণ্য হওয়ার একটি প্রতীক।
আর করগ্রাহী দূরে দাঁড়াইয়া স্বর্গের দিকে চোখ তুলিতেও ইচ্ছা করিল না, বরং নিজের বুকে আঘাত করিয়া বলিল, হে ঈশ্বর, আমার প্রতি, আমি পাপীর প্রতি দয়া কর। আমি তোমাদিগকে বলিতেছি, এই ব্যক্তি অপর ব্যক্তির চেয়ে ধার্মিক প্রতিপন্ন হইয়া আপন গৃহে নামিয়া গেল, কারণ যে কেহ আপনাকে উচ্চ করে সে হীন করা হইবে, আর যে আপনাকে হীন করে সে উচ্চ করা হইবে। লুক ১৮:১৩-১৪।
১৮৪৮ সালের বার্তাটি প্রকাশিত বাক্য ১৮ অধ্যায়ের স্বর্গদূতের অবতরণ দ্বারা অনুষঙ্গী ছিল।
প্রভু তার মহান করুণায় প্রবীণ ওয়াগনার এবং জোন্সের মাধ্যমে তার জনগণের নিকট এক অতি মূল্যবান বার্তা প্রেরণ করেছিলেন। এই বার্তাটি ছিল বিশ্বের সামনে আরও সুস্পষ্টভাবে উন্নীত ত্রাণকর্তাকে, সমগ্র বিশ্বের পাপের জন্য উৎসর্গিত বলিদানকে উপস্থিত করার জন্য। এটি জামিনদাতার মাধ্যমে বিশ্বাসের দ্বারা ধার্মিক প্রতিপন্নতাকে উপস্থাপন করেছিল। এটি লোকদের আহ্বান জানিয়েছিল খ্রিস্টের ধার্মিকতা গ্রহণ করতে, যা ঈশ্বরের সমস্ত আজ্ঞার প্রতি আনুগত্যে প্রকাশিত হয়। অনেকেই যীশুকে দৃষ্টির বাইরে হারিয়ে ফেলেছিল। তাদের প্রয়োজন ছিল তাদের দৃষ্টি তার ঐশ্বরিক ব্যক্তিত্বের দিকে, তার গুণাবলীর দিকে এবং মানব পরিবারের প্রতি তার অথপরিবর্তনীয় প্রেমের দিকে পরিচালিত হওয়া। সমস্ত ক্ষমতা তার হাতে অর্পিত হয়েছে, যেন তিনি মানুষদের মধ্যে সমৃদ্ধ দান বিতরণ করতে পারেন। অসহায় মানব প্রতিনিধির কাছে তার নিজ ধার্মিকতার অমূল্য দান প্রদান করে। এই সেই বার্তা যা ঈশ্বর জগৎকে দেওয়ার জন্য আদেশ করেছিলেন। এটি তৃতীয় স্বর্গদূতের বার্তা, যা উচ্চস্বরে ঘোষণা করা হবে এবং তার আত্মার মহাপরিমাণে বর্ষণের সহিত সহগামী হবে। টেস্টিমনিজ টু মিনিস্টার্স ১৯।
লাউদিকেয়ার বার্তা।
এটি জোন্স এবং ই জে ওয়াগ্গুনারের মাধ্যমে আমাদের দেওয়া বার্তাই লাউদিকেয়া মণ্ডলীর প্রতি ঈশ্বরের বার্তা, এবং ধিক সেই ব্যক্তির প্রতি যে সত্যে বিশ্বাস করার দাবি করে তবু ঈশ্বর প্রদত্ত কিরণসমূহ অন্যদের প্রতি প্রতিফলিত করে না। ১৮৮৮ ম্যাটেরিয়ালস ১০:৫৩।
অন্তিম বর্ষার বার্তা।
অন্তিম বৃষ্টি ঈশ্বরের লোকদের উপর বর্ষিত হবে। এক পরাক্রান্ত স্বর্গদূত স্বর্গ থেকে নেমে আসবেন এবং সমগ্র পৃথিবী তার মহিমায় আলোকিত হবে। রিভিউ অ্যান্ড হেরাল্ড ২১শে এপ্রিল ১৮৯৯।
নিউ ইয়র্ক সিটি এবং ৯-১১।
এখন কি এই কথাটি এসেছে যে আমি ঘোষণা করেছি নিউ ইয়র্ক জলোচ্ছ্বাসে ভেসে যাবে? আমি কখনোই এ কথা বলিনি। আমি বলেছি, সেখানে যখন আমি একের পর এক তলা তুলে বিশাল অট্টালিকাগুলি নির্মিত হতে দেখেছি, তখন বলেছি, প্রভু যখন ভয়াবহভাবে পৃথিবীকে কম্পিত করতে উঠিয়া দাঁড়াবেন, তখন কি ভয়ঙ্কর দৃশ্যই না ঘটবে। তখন প্রকাশিত বাক্য ১৮:১-৩-এর বাণী পরিপূর্ণ হবে। প্রকাশিত বাক্যের ৮ অধ্যায় সমগ্রটাই পৃথিবীর ওপরে যা আসছে তার এক সতর্ক বার্তা। কিন্তু নিউ ইয়র্কের ওপরে বিশেষভাবে কি আসছে সে বিষয়ে আমার কোনো নির্দিষ্ট আলো নেই। শুধু এটুকু জানি যে একদিন সেখানে সেই বিরাট অট্টালিকাগুলি ঈশ্বরের শক্তির মোড় ঘোরানো ও উলটপালট করে দেওয়ার প্রভাবে নিক্ষিপ্ত হয়ে পড়বে। আমাকে দেওয়া আলোর দ্বারা আমি জানি যে ধ্বংস জগতে উপস্থিত, প্রভুর একটি বাক্য, তার পরাক্রান্ত শক্তির একটি স্পর্শ, আর এই বিপুল স্থাপনাগুলি ভেঙে পড়বে। এমন সব দৃশ্য ঘটবে যার ভয়াবহতা আমরা কল্পনাও করতে পারি না। রিভিউ অ্যান্ড হেরাল্ড ৫ জুলাই ১৯০৬।
করগ্রাহী পিতর এমন এক আত্মার প্রতিনিধিত্ব করে যে বিশ্বাসের দ্বারা ধার্মিক গণ্য হয়, আর বিশ্বাসের দ্বারা ধার্মিক গণ্য হওয়াই তৃতীয়ই দূতের বার্তা। এটি লাউদিকেয়ার বার্তা, যা ৯:১১-এ এসে পৌঁছায়, যখন নিউ ইয়র্কের মহৎ অট্টালিকাগুলি ভেঙে পড়ে এবং প্রকাশিত বাক্য ১৮:১ পরিপূর্ণ হয়।
তখন পরবর্তী বৃষ্টি ঝিরিঝিরি বর্ষণ করতে শুরু করে এবং 144,000-এর সিল মোহরকরণ শুরু হয়। 144,000-এর সিল মোহরকরণের সময়ের শেষে প্রকাশিত বাক্য 18-র দূত প্রধান স্বর্গদূত মিখায়েল রূপে অবতীর্ণ হলেন এবং তিনটি পরীক্ষার মাধ্যমে পিতরকে পুনরুত্থিত করলেন। প্রথম পরীক্ষা 33 ডিসেম্বর তৈ জুজুইব শুরু হয়েছিল এবং তা দানিয়েল 11:14 পদে রোম সেই শক্তি এই মৌলিক সত্যকে প্রতিনিধিত্ব করেছিল যে দর্শনকে প্রতিষ্ঠিত করে। সেই দর্শন হল খাজন দর্শন, যা ভবিষ্যৎবাণীর বহিঃস্থ রেখাকে প্রতিনিধিত্ব করে, যাকে সলোমন জীবন অথবা মৃত্যু বলে থাকেন।
যেখানে দর্শন নেই সেখানে লোকেরা বিনষ্ট হয়, কিন্তু যে ব্যবস্থা পালন করে সে ধন্য। হিতোপদেশ 19:18।
পিতরের দ্বিতীয় পরীক্ষা হল মন্দির পরীক্ষা, যা বিশ্বাসের দ্বারা পরম পবিত্র স্থানে প্রবেশের দাবি করে, যেমন সিস্টার হোয়াইট তার প্রথম দর্শনসমূহে চিত্রিত করেছিলেন। সেখানে তিনি দেখেছিলেন যে সপ্তম দিনের সাবাত আজ্ঞা অন্য 9টি আজ্ঞার ওপরে দীপ্তিমান হয়ে জ্বলছে। বিচার কার্যের সূচনাকালে সেই মতবাদ যেমন অন্য 9টি আজ্ঞার ওপরে জলজল করছিল, তেমনি বিচার কার্যের সমাপ্তিকালে অন্তিম দিনগুলোতে সেই মতবাদ অন্য সব ভাববাণীমূলক মতবাদের ওপরে দীপ্তিমান অবতারত্বের মতবাদকে প্রতিনিধিত্ব করে। খ্রিস্ট, যিনি ঐশ্বরিক, তিনি যদিও পাপ জানতেন না, তথাপি নিজের ওপরে পতিত পাপময় দেহ ধারণ করেছিলেন। এই অবতারত্বের সত্য বিভিন্ন প্রকার চিত্রণের দ্বারা উপস্থাপিত হয়েছে। এর মধ্যে সর্বাধিক তাৎপর্যপূর্ণ হল সাত কালের মতবাদ। সাত কালের মতবাদ ছিল মিলারের ভাববাণীমূলক আবিষ্কারসমূহের আলফা, এবং 1856 সালে এই মতবাদই মিলারীয় ইতিহাসের ওমেগা মতবাদকে প্রতিনিধিত্ব করেছিল, যেখানে মিলারীয় ফিলাডেলফিয় অ্যাডভেন্টিজম 7 বছরের মধ্যে বিদ্রোহ করেছিল এবং 1863 সালে লাওদিকেই সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট গির্জায় পরিণত হয়েছিল। জিহিসকেল 37-এর দুটি লাঠি উত্তর ও দক্ষিণ রাজ্যের বিরুদ্ধে ঘোষিত 2 বছরের বিচারকে প্রতিনিধিত্ব করে। উত্তর রাজ্য মানবীয় দেহকে প্রতিনিধিত্ব করে এবং দক্ষিণ রাজ্য সেই মনকে প্রতিনিধিত্ব করে, যা খ্রিস্টের মনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য পরিকল্পিত ছিল। অতএব ঐশ্বরিকতা মানবতার সঙ্গে যুক্ত হতো। এটি সংক্ষিপ্ত রূপে অবতারত্বের মতবাদ। সাত কাল মিলেরাইট ইতিহাসের আলফা ও ওমেগা ছিল, এবং যেহেতু এটি অবতারত্বকে প্রতিনিধিত্ব করে, তাই 1844 সালে আলফা সবাত তত্ত্বের সঙ্গে সম্পর্কিতভাবে এটি সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট ইতিহাসেরও ওমেগা, একটি সপ্তম দিনের সবাথের চিহ্ন এবং অন্যটি সপ্তম বছরের সবাথের চিহ্ন।
পিতরের নাম পানিয়মে পরিবর্তিত হয়, যা ছিল এক মনোনীত জাতির সঙ্গে প্রথম চুক্তির জন্য অব্রাহামের প্রতিনিধিত্বের দ্বিতীয় ধাপ, এবং পিতর তার দ্বিতীয় ধাপে এক মনোনীত জাতির সঙ্গে শেষ চুক্তির প্রতিনিধি হয়ে ওঠেন। এটি অধ্যায় 11-22 পর্যন্ত রেখার দ্বিতীয় ধাপ, এবং এটি সেই তিনবারের দ্বিতীয়বার যখন পিতর, জাকব ও জোহন অন্য শিষ্যদের থেকে পৃথক হয়ে যিশুর সঙ্গে গিয়েছিলেন, এবং সেই তিনবারেরও দ্বিতীয়বার যখন স্বর্গীয় পিতা কথা বলেছিলেন। নীরর রেখা রাফিয়া ও পানিয়মের যুদ্ধদ্বয়ের মধ্যবিন্দুতে সমাপ্ত হয়, কারণ এটি 50 বছরের অন্য 2 সময় পর্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা 400-60 খ্রিস্টপূর্ব এবং 77-56 সালে শুরু হয়েছিল। 400-60 খ্রিস্টপূর্ব শেষ হয় 226 খ্রিস্টপূর্বে এবং 77-56টা শেষ হয় 2026-এ। পিতর অবস্থান করছেন 2026 খ্রিস্টপূর্ব 2026-31 এবং মন্দির পরীক্ষায়, যা গাধার বাচ্চাটিকে খুলে দেওয়ার তৃতীয় ও লিটমাস পরীক্ষার পূর্বে আসে এবং যা তুর্যধ্বনির পর্ব হিসেবে উপস্থাপিত হয়েছে।
পিতরের পরীক্ষা হল খ্রিস্টকে অনুসরণ করে অতি পবিত্র স্থানে প্রবেশ করা, এবং তার কাজ হল ন্যাশভিলের অগ্নিগোলকসমূহের সংশোধিত বার্তাকে প্রথমে সংশোধন করা এবং পরে সেই সংশোধিত বার্তা ঘোষণা করা। ন্যাশভিলের অগ্নিগোলকসমূহ সম্বন্ধে পিতরের বার্তা হল পেনটেক্সটের সেই বার্তা, যা প্রথমে উপরকক্ষে উপস্থাপিত হয়েছিল এবং পরে মন্দিরে। তিনি ন্যাশভিলের অগ্নিগোলকসমূহ এবং রাফিয়ার যুদ্ধের পরিপূর্ণতা চিহ্নিত করে তার বার্তা উপস্থাপন করেন, পানিয়মের যুদ্ধের সঙ্গে সংযুক্তভাবে, যা ষোড়শপদের রবিবার আইনে অক্টিয়ামের যুদ্ধে পরিণত হয়। ষোড়শপদের রবিবার আইন 41তম পদ এবং 22তম পদের রবিবার আইনও বটে। এই তিনটি পদ 31তম পদের সঙ্গেও সঙ্গতিপূর্ণ, যেখানে 305 সালে পাপতন্ত্র নিয়ন্ত্রণ গ্রহণ করেছিল এবং অর্লিয়ার তৃতীয় কাউন্সিলে একটি রবিবার আইন প্রণয়ন করেছিল। যেসব পদ ৩১তম পদের দিকে নিয়ে যায় সেগুলি তিহাকটি হার্ট্রি সরিসলারের রবিবার আইনের দিকে পরিচালনাকারী পথচিহ্নসমূহ চিহ্নিত করে এবং সেই ইতিহাসের প্রতিরূপ রচনা করে যা অদূরবর্তী রবিবার আইনের পূর্বে অবস্থান করে।
কারণ কৃত্তিমের জাহাজসমূহ তার বিরুদ্ধে আসিবে, অতএব সে মর্মাহত হইবে এবং ফিরিয়া যাইবে এবং পবিত্র নিয়মের বিরুদ্ধে ক্রোধ ধারণ করিবে। সে এইরূপই করিবে, এমনকি সে পুনরায় ফিরিয়া যাইবে এবং যাহারা পবিত্র নিয়ম পরিত্যাগ করে তাহাদের সহিত বোঝাপড়া করিবে, আর সৈন্যবাহিনী তাহার পক্ষে দাঁড়াইবে এবং তাহারা দুর্গস্বরূপর পবিত্র স্থান অপবিত্র করিবে এবং নিত্য বলি উঠাইয়া দিবে এবং তাহারা সেই ঘৃণ্য বস্তু স্থাপন করিবে যাহা উজাড় করিয়া দেয়। দানিয়েল ১১:৩১।
কৃত্তিমের জাহাজসমূহ দ্বারা ভ্যান্ডালদের নির্দেশ করা হয়েছিল প্রকাশিত বাক্য ৮ অধ্যায়ে দ্বিতীয় তুর্য দ্বারাও তাদেরই উপস্থাপন করা হয়েছে। রোমের ক্রমাগত পতনের সূচনা হয় ৩৩ সালে যখন কনস্ট্যান্টাইন রাজ্যকে পূর্ব ও পশ্চিমে বিভক্ত করেন। পরবর্তীতে তিনি তা তার তিন পুত্রের মধ্যে বণ্টন করেন। অ্যাকটিয়ামের যুদ্ধকাল থেকে যে রোমান সাম্রাজ্য অজেয় ছিল তা তখন দুই ভাগে বিভক্ত হল, তারপর তিন ভাগে। তারপর প্রকাশিত বাক্য ৮ এর প্রথম ৪টি তুর্যই শত্রুদের সেই আক্রমণকে নির্দেশ করল যা পশ্চিম রোমকে ৪৩৫ সালে পরিসমাপ্তিতে উপনীত করেছিল। কনস্ট্যান্টিনোপলে অবস্থিত পূর্ব রোম পঞ্চম তুর্যের শেষ পর্যন্ত এবং ষষ্ঠ তুর্যের সূচনা পর্যন্ত, যেগুলি যথাক্রমে প্রথম ও দ্বিতীয় বিপদও বটে, অব্যাহত ছিল। প্রথম বিপদের ১৫০ বছরের সময় ভাববাণী সেই তারিখে সমাপ্ত হয়েছিল যেদিন দ্বিতীয় বিপদের সময় ভাববাণী শুরু হয়েছিল। সেই তারিখটি ছিল ৩৫ সালে অটোমান তুর্কিদের হাতে কনস্ট্যান্টিনোপলের পতন।
ব্যাবিলন এক রাতেই পতিত হয়েছিল। হয়তো আপনি যুক্তি দেবেন যে কোরেশকে প্রথমে নদীর গতিপথ পরিবর্তন করতে হয়েছিল এবং তা কিছু সময় নিয়েছিল, কিন্তু ব্যাবিলনের পতন ঘটেছিল এক রাতেই। পক্ষান্তরে রোমের পতন বিস্তৃত ছিল ১১৩০ বছর জুড়ে। সেই বছরগুলোর মধ্যে নির্দিষ্ট ভাববাণীমূলক মাইলফলক অন্তর্ভুক্ত ছিল যা সাম্রাজ্যিক রোমের ক্রমাগত অবক্ষয়কে বর্ণনা করে, এবং সাম্রাজ্যিক পৌত্তলিক রোম ২৩৮৮ সালে বাইবেলের ভাববাণীর পঞ্চম রাজ্য হিসেবে সিংহাসনের ওপর পাপাসিকে প্রতিষ্ঠা করার কাজে যুক্তরাষ্ট্রের প্রতিরূপ। দানিয়েল ১১:১৬ পদে উল্লিখিত রবিবার আইনের সময় পাপাসিকে সিংহাসনের ওপর স্থাপন করা হয়। যে মাইলফলকগুলো যুক্তরাষ্ট্রের কাজের প্রতিরূপ সেগুলো পৌত্তলিক রোমের ক্রমাগত অবক্ষয়ের মাইলফলকসমূহে উপস্থাপিত হয়েছে।
কৃত্তিমের জাহাজসমূহ রোমের জন্য এক অর্থনৈতিক বিপর্যয়ের প্রতিনিধিত্ব করেছিল, কারণ ভ্যান্ডালদের নৌবাহিনী ভূমধ্যসাগরের নৌবাণিজ্য পথে বিপর্যয় ডেকে এনেছিল। অন্তিমকালে ইসলামকে পৃথিবীর রাজাদের জন্য এক অর্থনৈতিক বিপর্যয় রূপে চিত্রিত করা হয়েছে। ভ্যান্ডালগণ এবং তাদের জাহাজসমূহ ছিল দ্বিতীয় তুর্যশক্তি এবং তিনটি সর্বনাশী ইসলামী তুর্যশক্তি। প্রথমটি ছিল আরব, দ্বিতীয়টি তুরস্ক এবং তৃতীয়টি বিশ্বব্যাপী।
জাহাজসমূহ অর্থনৈতিক শক্তির একটি প্রতীক এবং শাস্ত্রে কৃত্তিমের জাহাজসমূহ অর্থনৈতিক শক্তির প্রধানতম প্রতীক। সেই জাহাজসমূহ সমুদ্রের মধ্যভাগে এক ক্রুদ্ধ পূর্ববায়ু দ্বারা ডুবিয়ে দেওয়া হয় এবং শাস্ত্রে ইসলাম পূর্বদেশীয়দের সন্তান সন্ততি। যখন ঘটনাবলীর ভাববাণীমূলক ধারাবাহিকতায় ইসলামের উল্লেখ করা হয় তখন তা একটি অর্থনৈতিক সংকট উৎপন্ন করে। বিলয়ামের প্রসঙ্গে ইসলামকে একটি গর্দভের দ্বারা উপস্থাপিত করা হয়েছে যা সেই হিব্রু শব্দ যার অনুবাদ শাস্ত্রে ইসমাইলের প্রথম পরিচয়ে বন্য মানুষ হিসেবে করা হয়েছে। ভাববাণীমূলক স্তরে ইসমাইল ইসলামের পিতা, এতে ইসমাইলের পিতা হিসেবে আব্রাহামকে অস্বীকার করা হচ্ছে না, বরং শাস্ত্রে ইসমাইলের ১২ গোষ্ঠী পূর্বদেশীয়দের সন্তান সন্ততি নামে পরিচিত হয়ে ওঠে।
অন্তিমকালে মিথ্যা ভাববাদী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতীক বিলিয়াম তার গাধাকে ৩বার প্রহার করে যা ইসলামের ৩টি আঘাতকে প্রতিনিধিত্ব করে। ৯:১১ ছিল সেই আঘাতগুলির প্রথমটি এবং তা সেই মোহরাঙ্কনকারী দূতের আগমনকে চিহ্নিত করেছিল যিনি বিরোধের প্রখর পূর্ববায়ুর সময় পূর্ব দিক থেকে আরোহণ করেন। ইসলামের দ্বিতীয় আঘাত দ্বিবিধ, কারণ দ্বিতীয় পদক্ষেপটি দ্বিগুণতাকে চিহ্নিত করে। ৭ অক্টোবর ২০২৩-এ ইসলাম অপ্রত্যাশিতভাবে আক্ষরিক ইসরায়েলকে আঘাত করেছিল এবং যখন ন্যাশভিল
টেনেসি অপ্রত্যাশিতভাবে ইসলামের দ্বারা আঘাতপ্রাপ্ত হবে, তখন আত্মিক ইসরায়েল আঘাতপ্রাপ্ত হয়ে থাকবে। বিলিয়ামের কাহিনীতে দ্বিতীয় ওয়েমার্ক দুটি দ্রাক্ষাক্ষেত্রের মধ্যবর্তী স্থানে এসেছিল এবং বাহিনীগণের সদাপ্রভোর সেই দুটি ব্রাক্ষাত্রের স্থানে এসেছিল, প্রাচীন আক্ষরিক ইসরায়েল এবং আধুনিক আত্মিক ইসরায়েল অর্থাৎ যুক্তরাষ্ট্র। বিলিয়ামের তৃতীয় ওয়েমার্ক ছিল যখন গাধা কথা বলেছিল এবং বাক্যালাপের যে প্রতীক 9-11-এ শুরু হওয়া 144,000-এর মোহরাঙ্কনের সময়ের সমাপ্তিকে চিহ্নিত করে তা হল রবিবার আইন, যখন যুক্তরাষ্ট্র অজগরের ন্যায় কথা বলে। প্রকাশিত বাক্য 11-র মহাভূমিকম্প সেই রবিবার আইনই, যেখানে তৃতীয় সর্বনাশ শীঘ্রই আসে, যেখানে যুক্তরাষ্ট্র গাধা এবং জাখারিয়া কথা বলে।
যোহন বাপ্তাইজকের পিতা ছিলেন সেই 24 পুরোহিত দলের মধ্যে অষ্টম দলের একজন, যেগুলি দাউদ মন্দিরে সেবার জন্য স্থাপন করেছিলেন। পুরোহিত জাখারিয়া তার অবিশ্বাসের কারণে তার পুত্র যোহনের জন্ম পর্যন্ত মূক হয়ে গিয়েছিলেন এবং তিনি সংখ্যা 8-এর একটি প্রতীক, যা পুরোহিতত্বের একটি প্রতীক। রবিবার আইনকালে পুরোহিতদের চূড়ান্ত প্রজন্ম, যা যোহন বাপ্তাইজকের দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে, তার পিতা জাখারিয়ার দ্বারা যেমন প্রতিনিধিত্ব করা হয়েছে তেমনই কথা বলবে। খ্রিস্ট যোহনকে এলিয়া বলে চিহ্নিত করেছিলেন এবং এলিয়াহর অন্তিম দিবসের বার্তা একটি পিতা ও সন্তানের সম্পর্ক দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে, যেমনটি ছিল জাখারিয়া ও যোহনের ক্ষেত্রে। যোহনের পূর্ব ছায়া ছিলেন জিরোমীয়, যাকে বলা হয়েছিল যে তিনি যদি ফিরে আসেন তবে তিনি ঈশ্বরের মুখ হবেন।
জিরোমীয়া 18 জুলাই 2020-এর প্রথম হতাশা নিয়ে বিলাপ করছিলেন এবং যদি তিনি প্রত্যাবর্তন করতেন তবে রবিবারের আইনকালে তিনি ঈশ্বরের মুখপাত্র হয়ে উঠতেন, যখন তিনি হবক্কুকের সেই ভাববাণীমূলক বার্তা উপস্থাপন করতেন যা বিলম্ব করেছিল কিন্তু শেষকালে কথা বলবে। জিরোমীয়া এবং সেই জন্য যোহন এবং সেই জন্য পিতর ইসলামের গাধা যে বিন্দুতে কথা বলে এবং যখন যুক্তরাষ্ট্র এক অজগরের ন্যায় কথা বলে সেই বিন্দুতেই হবক্কুকের বার্তাটি উচ্চারণ করার কথা ছিল।
কাইসারিয়া ফিলিপ্পিতে পিতর, যা পানিয়ুম, সেই সময় পর্বে অবস্থান করছেন যা পর্বতের সেই পথচিহ্নের পূর্ববর্তী ছিল, যার পর অনুসরণ করার কথা ছিল বিজয়ময় প্রবেশ, যা ক্রুশের দিকে অথবা রবিবার আইনের দিকে নিয়ে যায়। এই সময় পর্বটি পানিয়ুমের যুদ্ধ দ্বারা উপস্থাপিত, যা পোপ এবং তার প্রতিনিধিস্থ ক্ষমতা যুক্তরাষ্ট্রের বিজয়ে সমাপ্ত হয়। পানিয়ুম তিনটি প্রতিনিধিস্থ যুদ্ধের মধ্যে তৃতীয়টি, যার প্রথমটি 1939 সালে বার্লিন প্রাচীরে সমাপ্ত হয়েছিল এবং শেষ বা তৃতীয় প্রতিনিধিস্থ যুদ্ধটি গির্জা ও রাষ্ট্রের পৃথকতার প্রাচীর ভেঙে ফেলার মাধ্যমে সমাপ্ত হয়। 1939 চিহ্নিত করেছিল শীতল যুদ্ধ নামে পরিচিত এক প্রতিনিধিস্থ যুদ্ধের চূড়ান্ত পর্যায়কে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে শুরু হয়েছিল, এবং পানিয়ুম এমন এক শীতল যুদ্ধকে উপস্থাপন করে যা অ্যাকটিয়ামের যুদ্ধ দ্বারা উপস্থাপিত তৃতীয় বিশ্বযুদ্ধে গিয়ে শেষ হয়। তিনটি প্রতিনিধিস্থ যুদ্ধের প্রথম ও তৃতীয় পথচিহ্নের মধ্যবর্তী স্থানে ইউক্রেনে সংঘটিত আক্ষরিক যুদ্ধটি অবস্থান করে, যা একাদশ ও দ্বাদশ পদে রাফিয়ার যুদ্ধ দ্বারা উপস্থাপিত।
পানিয়ুম একটি শীতল যুদ্ধ যা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যায়, যেমনটি সেই শীতল যুদ্ধ দ্বারা উপস্থাপিত হয়েছে যা 1949 সালে সময়ের শেষ প্রান্তে সমাপ্ত হয়েছিল এবং যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে শুরু হয়েছিল। দশম পদ ও 1929, একাদশ ও দ্বাদশ পদ এবং 2014 সালে শুরু হওয়া ইউক্রেনীয় যুদ্ধ এবং ত্রয়োদশ থেকে পঞ্চদশ পদ ও মাগাবাদ এবং গ্লোবালবাদের মধ্যকার বর্তমান শীতল যুদ্ধ দ্বারা উপস্থাপিত পথচিহ্নসমূহে এমন তিনজন রাষ্ট্রপতি ছিলেন যারা পাপাসি ও যুক্তরাষ্ট্রের মধ্যে জোটসমূহকে চিহ্নিত করেছিলেন।
রোনাল্ড রেগান ছিলেন পোপ জন পল দ্বিতীয়ের সঙ্গে এক গোপন জোটে, যিনি শয়তানীয় ফাতিমা ভবিষ্যৎবাণীর পরিপ্রেক্ষিতে একজন রক্ষণশীল পোপ এবং তিনি দশম পদ্মের ভাববাণীমূলক ইতিহাসের সঙ্গে সংযুক্ত। ওবামার রাষ্ট্রপতিত্ব একাদশ ও দ্বাদশ পদ্মে রাফিয়ার যুদ্ধের ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তার রাষ্ট্রপতিত্বকালে দুটি প্রতীকী পোপ ছিল, কারণ দ্বিতীয় ওয়েমার্ক একটি দ্বিগুণতাকে শনাক্ত করে। ত্রয়োদশ থেকে পঞ্চদশ পদ্মের তৃতীয় ওয়েমার্কে পোপ হলেন যুক্তরাষ্ট্র থেকে আগত প্রথম পোপ। আমরা প্রথমে অনুমান করেছিলাম যে পোপ লিও জন পল দ্বিতীয়ের দ্বারা প্রতিরূপিত একজন রক্ষণশীল পোপ, কিন্তু ত্রিবিধ প্রয়োগের ভাববাণীমূলক প্রয়োগের অধীনে যখন তা প্রয়োগ করা হয়
তখন তৃতীয় ওয়েমার্ক প্রথম দুই পরিপূর্ণতার বৈশিষ্ট্য ধারণ করে। সুতরাং লিও হলেন সেই রক্ষণশীল জন পল দ্বিতীয়। তিনি হচ্ছেন ইনকুইজিশন দপ্তরের প্রাক্তন প্রধান বেনেডিক্ট ষোড়শ, যিনি ওবামার শাসনামলে জাগ্রত চেতনা সমর্থক পোপ ফ্রান্সিসের জন্য পদত্যাগ করেছিলেন।
প্রথম প্রক্সি যুদ্ধটি একটি পদ দ্বারা, দ্বিতীয়টি দুইটি পদ দ্বারা এবং তৃতীয়টি তিনটি পদ দ্বারা উপস্থাপিত হয়েছে। ১৯৮৯ সালে সমাপ্ত শীতল যুদ্ধটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে শুরু হয়েছিল এবং অ্যাকটিয়ামের যুদ্ধ দ্বারা উপস্থাপিত তৃতীয় বিশ্বযুদ্ধটি প্যানিয়ামের যুদ্ধ দ্বারা উপস্থাপিত শীতল যুদ্ধের শেষে শুরু হয়। তিনটি বিশ্বযুদ্ধ, যেমন তিনটি প্রক্সি যুদ্ধ, ভবিষ্যৎবাণীর ত্রিবিধ প্রয়োগের সঙ্গে সম্পর্কিত নীতিসমূহ দ্বারা নিয়ন্ত্রিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি একটি শীতল যুদ্ধের সূচনা করেছিল, যা ১৯৪৫ সালে রুজভেল্ট থেকে গণনা করা অষ্টম রাষ্ট্রপতি রিগ্যানের সময়ে শেষ হয়েছিল। ১৯৩৯ সালের শেষকালে রিগ্যান ট্রাম্প পর্যন্ত পৌঁছানো আটজন রাষ্ট্রপতির একটি ধারার সূচনা করেন, যিনি সাতজনের অন্তর্গত। ট্রাম্পের শীতল যুদ্ধ ১৯৫০ সালে শুরু হয়, যখন তিনি রাষ্ট্রপতি পদপ্রার্থিতা ঘোষণা করেন এবং বিশ্বায়নবাদীদের উদ্দীপ্ত করেন। এটি দানিয়েল একর অধ্যায় ২ পদের পরিপূর্তি। সেই শীতল যুদ্ধ রবিবার আইনের সময় সমাপ্ত হয়, যা হল অ্যাকটিয়ামের যুদ্ধ, রোম সর্বোচ্চভাবে শাসন করার পূর্বে তার তৃতীয় প্রতিবন্ধক।
রুজভেল্ট থেকে শুরু হয়ে আটজন রাষ্ট্রপতি রেগান পর্যন্ত পৌঁছায়, যা আবার শুরু হয়ে আটজন রাষ্ট্রপতি ট্রাম্প পর্যন্ত পৌঁছায়। রুজভেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধকে চিহ্নিত করেন। তিনি ১৯৪৫ সালের ১২ই এপ্রিল মৃত্যুবরণ করেন এবং এরপর ৮ই মে ইউরোপীয় যুদ্ধের অবসানকালে ট্রুম্যান রাষ্ট্রপতি ছিলেন, আর ২রা সেপ্টেম্বর প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধের অবসানকালেও তিনি রাষ্ট্রপতি ছিলেন। ইউরোপীয় যুদ্ধ প্রধানত একটি স্থল যুদ্ধ ছিল এবং প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধ ছিল একটি নৌযুদ্ধ, যেমন পানিয়ুম একটি স্থল যুদ্ধকে প্রতিনিধিত্ব করে এবং অ্যাকটিয়ুম একটি নৌযুদ্ধকে প্রতিনিধিত্ব করে। প্রথমটি শেষটিকে চিত্রিত করে এবং আটজন রাষ্ট্রপতির ক্রমটি দানিয়েল ১১ অধ্যায়ের ২ ও ৩ পদ্মের সাক্ষ্যের ওপর প্রতিষ্ঠিত এবং সেই সঙ্গে এই ধাঁধার ওপরও, যে অষ্টমটি ৭ এর অন্তর্গত। প্রকাশিত বাক্য ১৩ অধ্যায়ের পৃথিবীর পশুর ইতিহাসের সূচনা লগ্নে প্রথম দুই মহাদেশীয় কংগ্রেসে রাষ্ট্রপতিদের ৭টি মেয়াদ ছিল। সেই ইতিহাসে জর্জ ওয়াশিংটনকে কমান্ডার ইন চিফ হিসেবে নিযুক্ত করা হয়েছিল। প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেসে ওয়াশিংটনের নিয়োগ একেবারে সূচনা লগ্নে ৭ রাষ্ট্রপতির মধ্যে অষ্টম হিসেবে ওয়াশিংটনকে প্রতিকায়িত করে।
প্রথম রাষ্ট্রপতি প্রথম ৭জন রাষ্ট্রপতির অষ্টম ছিলেন এবং শেষ রাষ্ট্রপতি সেই অষ্টম যে ৭জনের মধ্য থেকেই। জোহনের জন্মের সময় যাজক জাখারিয়া কথা বলেন, যখন গাধা কথা বলে এবং যখন পৃথিবীর পশু কথা বলে, এখানেই হবক্কুকের দর্শনও কথা বলে। জোহনের জন্ম, যা রবিবার আইনের সময় ১৪৪,০০০ পতাকাধারী চিহ্নের প্রতিরূপ, তা যাজক জাখারিয়ার শেষ প্রজন্ম। জাখারিয়া যাজকদের ২৪ পালার মধ্যে অষ্টম পালায় ছিলেন। রবিবার আইনের সময় জাখারিয়া, যাজকেরা কথা বলেন, যখন ইসলাম গাধা কথা বলে এবং যুক্তরাষ্ট্র অজগরের ন্যায় কথা বলে। সেই ওয়েমার্কে পাপাসির মরণঘাতী ক্ষত আরোগ্য প্রাপ্ত হয় এবং সেই সেই অষ্টম হয়ে ওঠে যে ৭জনের মধ্য থেকেই। ট্রাম্প ও সেই অষ্টম যে ৭জনের মধ্য থেকেই এবং সেই ই পশুর প্রতিমূর্তি গঠন করে, যা রবিবার আইনে চূড়ান্ত রূপ পায়। তখন ১৪৪,০০০ যাজকত্ব ঈশ্বরের মুখ হয়ে ওঠে এবং তৃতীয় স্বর্গদূতের উচ্চ রবের মধ্যে বার্তাটি ঘোষণা করে। সেই যাজকত্বই সপ্তম মণ্ডলীর মধ্য থেকে অষ্টম মণ্ডলী।
রুজভেল্ট সেই ৮জন রাষ্ট্রপতির সূচনা করেন, যারা ১৯৭৯ সালে শেষকালের সময় পর্যন্ত নিয়ে যায়, এবং তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে সেই শীতল যুদ্ধে উত্তরণের চিহ্ন নির্ধারণ করেন, যার সমাপ্তি ১৯৭৯ সালে ঘটে। প্রেসিডেন্ট ট্রুম্যান রুজভেল্টের পরবর্তী হন এবং তিনি শাসন করেন সেই সময় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ গঠনকারী স্থল ও সমুদ্রের যুদ্ধসমূহের অবসান ঘটে। রাষ্ট্রপতি হিসেবে ট্রুম্যান শাসন করেন সেই সময় যখন ১৯৪৫ সালের ২-২৪ অক্টোবর জাতিসংঘের সূচনা হয়। রুজভেল্ট ও ট্রুম্যানের সম্পর্ক ১৯৪৫ সালের দ্বারা প্রতিষ্ঠিত হয়। উভয়েই সেই বছরে রাষ্ট্রপতি ছিলেন
এবং সেই বছরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে যে দ্বিমুখী যুদ্ধ ছিল তার অবসান ঘটে এবং জাতিসংঘ গঠিত হয় এবং শীতল যুদ্ধ শুরু হয়।
১৯৮৯ সালেও ১৯৪৫ সালের ন্যায় দুইজন রাষ্ট্রপতি ছিলেন, রোনাল্ড রিগ্যান এবং জর্জ বুশ প্রথম। রিগ্যান শীতল যুদ্ধের অবসান ঘটান এবং জর্জ বুশ প্রথম ১৯৯০ সালের ১ অক্টোবর ৪৫তম জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ প্রদানকালে ঘোষণা করেন যে তিনি সর্বাগ্রে এবং সর্বপ্রথম একজন বিশ্ববাদী। সেখানে তিনি একটি নতুন বিশ্বব্যবস্থা নির্মাণের কথা বলেন। সেই ভাষণে তিনি বলেন, এই অন্ধকার যন্ত্রগুলোকে তাদের উপযুক্ত স্থান অন্ধকার যুগেই পিছনে ফেলে আসা এবং একটি নতুন বিশ্বব্যবস্থা ও দীর্ঘ শান্তির যুগের দিকে এক ঐতিহাসিক আন্দোলনকে পরিণতিতে পৌঁছানোর লক্ষ্যে অগ্রসর হওয়া, এটি আমাদের হাতেই রয়েছে।
এই ভাষণে বুশ এই ধারণাটিকে শীতল যুদ্ধ পরবর্তী সহযোগিতা, উপসাগরীয় সংকট, কুয়েতে ইরাকের আগ্রাসন, জাতিসংঘকে শক্তিশালীকরণ এবং আইনের শাসনের ভিত্তিতে প্রতিষ্ঠিত জাতিসমূহের এক নতুন অংশীদারিত্বের সঙ্গে সংযুক্ত করেন। বুশ এর কয়েক সপ্তাহ আগে ১১ সেপ্টেম্বর ১৯৯০ তারিখে কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রদত্ত এক ভাষণে প্রথম নিউ ওয়ার্ল্ড অর্ডার বাক্যাংশটিকে জনপ্রিয় করে তোলেন।
এই সত্যটি লক্ষ্য করুন যে বুশ তার জাতিসংঘে প্রদত্ত ভাষণটি এমন এক প্রেক্ষাপটে স্থাপন করেছিলেন যেখানে তিনি সাম্প্রতিক শীতল যুদ্ধের সমাপ্তিকে অন্ধকার যুগের পরিভাষায় চিহ্নিত করেছিলেন। অন্ধকার যুগ ১৮৯৮ সালে অর্থাৎ শেষকালের সময়ে সমাপ্ত হয়েছিল এবং বুশ ছিলেন ১৯৯৮ সালের শেষকালের সময়ে। লক্ষ্য করুন, নতুন বিশ্বব্যবস্থা বাক্যাংশটির তার প্রথম প্রয়োগের সময় ইসলাম জাতিসমূহকে ক্রুদ্ধ করছিল এবং ভাষণটি ৯-১১ প্রদান করা হয়েছিল। রুজভেল্ট থেকে কার্টার পর্যন্ত ছিলেন ৮ জন রাষ্ট্রপতি এবং রিগান থেকে ট্রাম্প পর্যন্তও ছিলেন ৮ জন রাষ্ট্রপতি। ট্রাম্প হলেন শেষ রাষ্ট্রপতি এবং তাকে প্রথম রাষ্ট্রপতির দ্বারা প্রতিরূপিত করা হয়েছিল, যিনি প্রথম ৭ জন রাষ্ট্রপতির ৮ম জন ছিলেন।
১৭৯৮ সালে অন্তকালের সময় পাপাসির মারণাঘাতকে চিহ্নিত করে এবং পাপাসিই ছিল সেই শক্তি যা অন্ধকার যুগে ইউরোপের রাজাদের উপর শাসন করেছিল। প্রকাশিত বাক্য ১৭ অধ্যায়ে সেই সম্পর্ককে এমন এক বেশ্যারূপে উপস্থাপন করা হয়েছে যে এক পশুর উপরে আরোহণ করছে এবং তার উপর শাসন করছে। ১৭৯৮ সালে ইউরোপের রাজাদের সমর্থন প্রত্যাহার করা হয় এবং সেই পশুটি মৃত হয়ে পড়ে। ১৭৯৯ সালে পোপ নির্বাসনে মৃত্যুবরণ করেন। ১৭৯৮ ও ১৭৯৯ অন্তকালের সময়কে তার পূর্ণতম অর্থে উপস্থাপন করে, ঠিক যেমন খ্রিস্টের সময়ে অন্তকালের সময়টি চিহ্নিত হয় প্রথমে জোহন বাপ্তাইজকের জন্মের দ্বারা এবং তারপর ৬ মাস পরে খ্রিস্টের জন্মের দ্বারা। ১৯৯০ সালের বুশের মন্তব্যসমূহ বুশকে সেই দুই প্রেসিডেন্টের দ্বিতীয় জন হিসেবে উপস্থাপন করে যারা অন্তকালের সময়কে চিহ্নিত করে এবং বিশ্বায়নের দিকে অগ্রসরতাকে চিহ্নিত করে, যা ড্রাগন শক্তি। বুশের প্রতিকত্ব রবিবার আইনের দিকে এক ধাপ অগ্রসরতাকে চিহ্নিত করে যখন যুক্তরাষ্ট্র ড্রাগনের মতো কথা বলে বাইবেলীয় ভাববাণীর ষষ্ঠ রাজ্য হিসেবে তার অবসান ঘটায়। রবিবার আইনে যুক্তরাষ্ট্র জাতিসংঘের কণ্ঠস্বর হয়ে ওঠে, সেই একই প্রেক্ষাপটে ইসলাম জাতিগণকে ক্রুদ্ধ করছে এবং ৯-১১ চিহ্নিত হয়। ১১ সেপ্টেম্বর ১৯৯৯ সালে যখন প্রথম বুশ কংগ্রেসের কাছে তার বিশ্বায়নবাদী কর্মসূচি সম্পর্কে বলেছিলেন, তখন তিনি ২০০১ সালে ৯-১১ ইসলাম আবার জাতিগণকে ক্রুদ্ধ করবে এই ঘটনাটির প্রতিরূপ হয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু তখন প্রেসিডেন্ট হবেন শেষ বুশ।
রুজভেল্ট ৮ জন রাষ্ট্রপতির মধ্যে প্রথমজন ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি চিহ্নিত করেছিলেন এবং তার পরবর্তী রাষ্ট্রপতি জাতিসংঘের আবির্ভাব সূচিত করেছিলেন। রিগান ৮ জন রাষ্ট্রপতির মধ্যে প্রথমজন ১৯১৯ সালে শীতল যুদ্ধের সমাপ্তি চিহ্নিত করেছিলেন এবং তার পরবর্তী রাষ্ট্রপতি জাতিসংঘকে অগ্রসর করার কাজে প্রবৃত্ত হয়েছিলেন। ৮ জন রাষ্ট্রপতির মধ্যে শেষজন সেই শীতল যুদ্ধের অবসান ঘটাবেন যা ২০১৫ সালে তিনি প্রার্থী হওয়ার অভিপ্রায় ঘোষণা করার সময় শুরু হয়েছিল এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবেন। তিনি বাইবেলীয় ভাববাণীর ষষ্ঠ রাজ্যকে বাইবেলীয় ভাববাণীর ৭ম রাজ্যের মস্তকে জাতিসংঘ রূপান্তরিত করবেন এবং পরে
রবিবারের আইন প্রবর্তনের সময় সেই রাজ্যকে পশুর হাতে সমর্পণ করতে সম্মত হবেন।
যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্থলযুদ্ধ ও সমুদ্রযুদ্ধ নিয়ে গঠিত ছিল, তেমনই শেষ রাষ্ট্রপতির অধীনে একটি শীতল যুদ্ধ থাকবে যা প্যানিয়মের স্থলযুদ্ধ দ্বারা উপস্থাপিত এবং যা অ্যাকটিয়মের সমুদ্রযুদ্ধের দিকে পরিচালিত করে। সানডে লয়ে 2015 সালে ট্রাম্প বিশ্বায়নবাদীদের উত্তেজিত করার মাধ্যমে যে শীতল যুদ্ধ শুরু হয়েছিল তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপান্তরিত হয়, যেমনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্থল ও সমুদ্রযুদ্ধ দ্বারা উপস্থাপিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে পরবর্তী পদক্ষেপ ছিল ইউনাইটেড নেশনসের বিশ্বায়নবাদ, যেমনটি শীতল যুদ্ধের শেষে রেগান ও বুশের ক্ষেত্রেও ছিল। প্রথমে সানডে লয়ে ইউনাইটেড স্টেটসের সমাপ্তি ঘটে, তারপর বুশের নিউ ওয়ার্ল্ড অর্ডার সপ্তম রাজ্যকে প্রবর্তন করে, যা অবিলম্বে অষ্টম রাজ্যকে তাদের কর্তৃত্ব অর্পণ করতে সম্মত হয়।
প্রথম বুশ এবং শেষ বুশ পরস্পরের সঙ্গে যুক্ত। প্রথমজন 9/11 প্রেক্ষাপটে কংগ্রেসের কাছে নতুন বিশ্ব ব্যবস্থার ঘোষণা দিয়েছিলেন, আর শেষজন 2001 সালের প্যাট্রিয়ট অ্যাক্ট প্রণয়ন করেছিলেন। উভয় পথচিহ্নই এই প্রেক্ষাপটে স্থাপিত যে ইসলাম জাতিসমূহকে ক্রুদ্ধ করে তুলছে।
আমরা পরবর্তী প্রবন্ধে এই বিষয়গুলোর আলোচনা অব্যাহত রাখব।